الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنه درشق برندو انشتان رمجان وعمد الشاستر مده عراق بربستت ہوئے چھی جارای عمد الشاستر ہوئے چھن شکل کے جانای انشتان شاگتم আমরা একটি রোগ সম্পর্কে জেনে থাকি যাতে আমরা সচেতন হতে পারি, আমাদের উদ্দেশ্য থাকে। আজকেরও একটি রোগ সম্পর্কে জানবো। আসন শুরুতে দুরুদ পাকের ফজিলত আমরা জেনে নেই। প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের যে বিষয়টি আমরা নিয়েছি, বিষয়টি খুবই কমন, আমাদের হয়তো অনেকেরই এই রোগ হয়ে থাকে। হয়তো এখন যা দর্শক রয়েছেন তাদের মধ্যে এই রোগ থাকতে পারে। রোগের নাম বলবো, আজকের যে রোগ আমরা নিয়েছি, যে বিষয় নিয়েছি, বিষয়টি হচ্ছে সর্দি কাশি। দুটি এমন কমন রোগ যা আমাদের সমাজে অহরহ পাওয়া যায়। ছোট হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যারাই আমরা আমাদের সমাজে বসবাস করি না কেন, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমাদের এই রোগ হয়ে থাকে। আজকের আমাদের সাথে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ। আমরা তার থেকে কিছু পরামর্শ নেব এই রোগ সম্পর্কে, যাতে আমরা সুস্থ থাকতে পারি, সুস্থ থেকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি। আসুন আমরা ভালো কিছু নিয়ত করে নিই, কারণ হাদিসে বাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা যদি ভালো কাজ করি না কেন, ভালো কাজের শুরুতে আমাদের উচিত কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া, কেননা ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত করব তত সওয়াব বেশি পাব। আর যদি নিয়ত না থাকে তাহলে আমরা ওই ভালো কাজের সওয়াব পাবো না। মাদ্রাসা চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানই ভালো কাজ, আর এই অনুষ্ঠান দেখার পূর্বে আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রমজানও আমাদের স্বাস্থ্য দেখব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা যাবো ডক্টর সাহেবের কাছে। ডক্টর সাহেব, আজকের সর্দি কাশি আমাদের বিষয়, সর্দি কাশি আসলে মূলত কি?
মাহে রমজানের এই শেষ দিকে সারা বিশ্বের মুসলিম উম্মাকে এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ অনেকটা শেষ এপিসোড বলা যায়, শেষ এপিসোড আমরা শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা বিষয়।
জি,
সম্মানিত উপস্থাপক, আপনি যদি একটু লক্ষ্য করেন, পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো মানুষ পাবেন না যার কোনোদিন সর্দি কাশি হয় নাই এমন তথ্য তিনি দিবেন। অর্থাৎ কম বেশি প্রতিটা মানুষই এই সর্দি কাশিতে আক্রান্ত হয়েছেন, হ্যাঁ, অথবা হচ্ছেন। বিশেষ করে এই যে আমাদের গরমের যে সিজনটা গিয়েছে, আমাদের এনভায়রনমেন্টে এবার খুব ভালো একটা টেম্পারেচার ছিল, মোটামুটি অ্যাভারেজের টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস এর উপরে ছিল,
35-36
অ্যাভারেজ এরকমই ছিল। তো আপনি খেয়াল করলে দেখবেন এই সময় খুব বেশি সংখ্যক মানুষ, কম বেশি প্রতিটা পরিবারেই
কিছু না কিছু
এই রোগী জ্বর সর্দি কাশির সমস্যা নিয়েছিল। ঠিক এর আগের বছর আপনার যে সমস্যাটা ছিল চিকুনগুনিয়া, যেটা একটা মহামারী আকারে ধারণ করেছিল, এর আগের বছর ছিল, এর আগের কয়েকটা বছর ছিল আপনার ডেঙ্গু, এবছরে এসে তার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা সর্দি কাশি নিয়ে আলোচনা করছিলাম তাই আমি এই প্রসঙ্গটা আনলাম, কারণ অনেকে এই বিষয়ের সাথে একটু মিলিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম সর্দি কাশি মূলত হচ্ছে আপনার এটা একটা রেসপিরেটরি সিস্টেমের একটা রোগ। জি, আর শীতের কালে এই বিষয়টা বেশি, এই সমস্যাটা একটু বেশি হয়।
ওয়েদার চেঞ্জের
যখন এনভায়রনমেন্ট আপনার সিজন চেঞ্জ হয়, হ্যাঁ, আপনার ঋতুর পরিবর্তন হয়, তখন হচ্ছে এই রোগটা আপনার
গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম।
আবার সময় দেখা যাচ্ছে আপনি এসি রুমে আছেন, এসি রুমে আপনার টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি বা 19-20 ডিগ্রি সেলসিয়াস, আপনি এখান থেকে বেরোবার সাথে সাথে ওখানে টেম্পারেচার 38-35, এই যে দুইটা টেম্পারেচার আপনার বডিতে অ্যাডজাস্ট হওয়ার সময়ও দেখা যায় বডি অ্যাডাপ্ট করতে পারে না, তখনও আপনার সর্দি কাশি হয়ে যেতে পারে। তো মূলত যে বিষয়টা বলছিলাম যে এটা একটা শীতকালীন আপনার এটার এই রোগের প্রাদুর্ভাবটা শীতকালে বেশি দেখা যায়,
বর্ষা যদি আপনার বৃষ্টি শরীরে যদি পড়ে তাহলে হওয়ার সম্ভাবনা থাকে।
জি, তাহলে মূল আমরা যে বিষয়টাতে আসলাম, আপনার মোটামুটি কম বেশি আমরা সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছি বা হয়েছিলাম। আর হচ্ছে শীতকালে এটা সমস্যাটা বেশি দেখা, অন্য সিজনে দেখা যেতে পারে। জি, তারপর হচ্ছে আপনার এই সাধারণত এটার উপসর্গগুলোর ভিতরে যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন আপনার রোগী যিনি আক্রান্ত হন তেনার দেখা যায় কি নাক বন্ধ হয়ে আসা, নাক দিয়ে পানি পড়া, চোখ আপনার ব্যথা করা, অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা করে, সাথে জ্বরও থাকতে পারে, আর ক্ষুধা মন্দা, সাথে আপনার জেনারেলাইজড বডি এক যেটাকে বলা হয়, মানে হচ্ছে আপনার শরীরটা দুর্বল হয়ে আসে, আষাঢ় হয়ে আসে,
শরীর ম্যাজম্যাজ করা,
শরীর ম্যাজম্যাজ করে গিটায় ব্যথা করতে পারে। হ্যাঁ, তো অনেক সময় ভাইরাল ফিভারের কারণে ওইটা হইতে পারে,
হতে পারে।
জি, এই সিমটমগুলো প্রায় অলমোস্ট সেম থাকে। জি, আর
মাথা ব্যথাও থাকে।
জি, এখানে আমি একটা ছোট্ট একটা তথ্য দিই যে আমাদের যে এই বছর যে জ্বরটা হয়েছে, হ্যাঁ, যে অধিক হারে একটা মহামারী সরকার হয়তো বলে নাই, কিন্তু মোটামুটি মহামারী আকারে যে জ্বরটা ছিল, এটা হয়েছে মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা। এই বছরটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও কিন্তু সর্দি কাশির একটা কারণ।
আচ্ছা,
জি, তার মানে হচ্ছে অনেকের যে জ্বরটা হয়েছে তাদের এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা সর্দি কাশি হয়েছিল। হ্যাঁ, ওই সমস্যার সাথে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এখন যে এটা নিয়ে আপনার গবেষণা করে যে বিষয়টা আমাদের এসেছে তা হচ্ছে মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়েছে। যে এর আগের বছর যেটা ছিল কিনা আপনার আপনার এডিস মশা থেকে আপনার ডেঙ্গু ভাইরাস দিয়ে চিকুনগুনিয়া,
এর আগের বছর ডেঙ্গু,
হ্যাঁ, যে এই বিষয়টা আমরা বলছিলাম আর কি, যে আসলে মূলত তো রোগটা যদি কেমনে হয় আমরা যদি বিষয়টা একটু বুঝি তাহলে হচ্ছে আমাদের ইনশাল্লাহ হয়তো সচেতন হতে একটু সহজ হবে।
জি জি জি,
আপনার সর্দি কাশি একটু যদি একটু খেয়াল করেন, এই যে সর্দি কাশির যে ভাইরাস, হ্যাঁ, বা যে রোগ জীবাণু যেটা, এই জীবাণুটা সাধারণত আপনার এই এনভায়রনমেন্টে থাকে, বাতাসের সাথে এটা বেশি থাকে, এত সে সূক্ষ্ম
বায়ুবাহিত বলা যায় কিনা,
হ্যাঁ, বায়ুবাহিত বলা যায়। হ্যাঁ, আপনার পুরো বিভিন্ন জায়গায় থাকে, এর ভিতরে বাতাসে সে একটু পরিমাণটা তার বেশি থাকে। তো আপনার যখন আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন বা ত্যাগ করছেন,
জি,
এই শ্বাসের সাথে সে আপনার নাকে প্রথমে প্রবেশ করে, নাকে আপনার নস্ট্রিলে যায়, নস্ট্রিলে যাওয়ার পরে নাকের পেছনে একটা অংশ আছে যেটাকে অ্যাডিনোয়েড বলা হয়। আপনি শুনলে দেখবেন, একটু আপনার প্রাসঙ্গিক একটা কথা বলি,
জি,
যে ছোট কিছু বাচ্চা থাকে সবসময় সর্দি কাশি লেগে থাকে এবং তাদের মুখে,
বড়দেরও
হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু বলছিলাম এটা, তাদের মুখে ভালো একটা দুর্গন্ধ থাকে, রাতে ঘুমানোর সময় মুখ বন্ধ করতে পারে না, পুরোপুরি মুখ তাদের বন্ধ হয় না, আর সামনে দুটো দাঁত খুব প্রমিনেন্ট থাকে। এই ধরনের যদি আপনি কয়েকটা কেস, এই ধরনের যদি এই সমস্যাগুলো যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে দেখেন, বিশেষ করে তখন ওই বাচ্চার মা বা ওই বাচ্চার গার্ডিয়ান আমাদের কাছে সর্দি কাশির সমস্যা নিয়ে আসে। যে আমি যে অ্যাডিনোয়েড যে কথাটা বলেছি, মূলত এটা একটা টিউমারের মতো করে নাকের পিছু হয়ে যায়, সেটাও আপনার
সর্দি
কাশির জন্য অন্যতম একটা কারণ থাকে। তো সেজন্য প্রসঙ্গে আমি কথাটা বলেছি। তো যেহেতু আপনার নাক দিয়ে এটা রোগ জীবাণুটা প্রবেশ করছে, হ্যাঁ, ভাইরাসটা বা যে অর্গানিজম, এটা প্রবেশ করার পরে অ্যাডিনোয়েডে যায়, সেটা মাল্টিপ্লাই হয়, সেখানে একটা রিসিপ্টর থাকে, সেখান থেকে সে মাল্টিপ্লাই হয়ে আপনার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে করেই মূলত হচ্ছে কি, আপনার এই সর্দি কাশি রোগ জীবাণু যেটা, সেটা আপনার শরীরে ছড়িয়ে পড়ছে। তারপরে তা
বলা হয় যে আপনার বেশিরভাগ সময় বলা হয় যে জ্বরকে থামানোর আগে সর্দি কাশিকে থামানো উচিত, সর্দি কাশি হলেই এরপরে কিন্তু জ্বরটা আস্তে আস্তে ডেভেলপ হতে
থাকে। আমরা আমাদের একটা অনুষ্ঠানে আমরা বলেছিলাম, আপনি হয়তো আপনার মনে আছে, যে জ্বর মূলত কোনো রোগ না, এটা অন্য রোগের একটা উপসর্গ, সর্দি কাশির একটা উপসর্গ হচ্ছে জ্বর।
আচ্ছা,
আশা করি আমরা দর্শকরা বিষয়টা একটু বুঝতে পারবো।
সর্দি কাশি আসলে মূলত বায়ুবাহিত রোগ যেহেতু বলেছেন, সেক্ষেত্রে এর লক্ষণগুলো আমরা মোটামুটি কাদায় শুনলাম, লক্ষণগুলো যদি আরেকটু করে,
যে আমি যে আরেকটু একটা এক্সপ্লেনেশন করে যদি আপনাকে বলি, যে সর্দি আমরা কম বেশি সবাই বুঝি, নাকটা আমাদের বন্ধ থাকবে, নাকে আমরা দেখা যায়
ঘাম নিতে পারবো না,
আমাদের স্মেল যেটা এটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার নাক দিয়ে অনবরত পানি পড়ছে,
পানি পড়ছে,
হ্যাঁ, অনেক সময় নাক বন্ধ বন্ধ থাকে। তারপরে হচ্ছে আপনার এই নাক বন্ধ হওয়ার থাকার, ধরুন দেখুন আপনার শরীরের স্বাভাবিক কোনো একটা প্রক্রিয়ায় যদি ব্যাঘাত আসে তখন আপনার মেজাজ কিন্তু খিটখিটে থাকে, নাক যখন বন্ধ থাকে তখনও কিন্তু আপনি কোনো একটা জায়গায় বা কোনো একটা কাজে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারেন,
সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না, অক্সিজেন সঠিকভাবে
পৌঁছাচ্ছে না, আপনি আপনার একটা 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 অ্যাবনর্মালিটি আপনার মধ্যে ডেভেলপ করে, তখন আপনি দেখা যায় কি কনসেন্ট্রেশন ঠিক মতো দিতে পারছেন না, আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। জি, তারপরে এর সাথে যদি এটা যে বলছিলাম যে সর্দি কাশির আরেকটা উপসর্গ হচ্ছে আপনার জ্বর। যদি জ্বর হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার শরীর দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, তারপর হচ্ছে আপনার শরীরের টেম্পারেচার যেটা সেটা বেড়ে যাবে। জি, তারপর হচ্ছে আপনার এই মাথা ব্যথা থাকতে পারে, ভালো একটা মাথা ব্যথা থাকতে পারে। আর এই সমস্ত বিষয়গুলো টোটাল দেখা যায় 3-5 দিন পর্যন্ত, যদি ভাইরাল ফিভার হয় 3-5 দিন পর্যন্ত লাস্টিং করে
থাকবে,
আদারওয়াইজ 7-10 দিনের ভিতর
সেরে যায়,
সেরে যাবে ইনশাআল্লাহ।
এখানে মূলত যে জিনিসগুলো আমরা দেখতে পাই তা হচ্ছে আপনার নাকে যখন সর্দি লেগে যায় তখন নাক প্রচন্ড চুলকায়, চোখ চুলকায়।
জি,
তো এক্ষেত্রে এটাও কি আপনার, এক্ষেত্রে আপনি কি বলবেন, অর্থাৎ সর্দি কাশি আসলে আপনার নাক চোখ চুলকানি শুরু হয়ে যায়?
সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা প্রসঙ্গ নিয়ে আসার জন্য। যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে সর্দি কাশি নাক দিয়ে প্রবেশ করে, এখানে আরেকটা কিন্তু শরীরে প্রবেশের একটা রুট আছে, আরেকটা পথ আছে, সেটা হচ্ছে চোখ। সর্দি কাশি যে জীবাণু সেটা আপনার কিন্তু চোখ দিয়েও প্রবেশ করে।
জি
জি, যার কারণে দেখবেন আপনার অনেক সময় চোখও চুলকায়, হ্যাঁ, চোখ দিয়েও হয়তো আপনার পানি পড়ে। আর মূলত সর্দিতে সমস্যাটা কি হয়, আপনার অ্যালার্জিক যে বিষয়টা থাকে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এটা বেড়ে যায়। এটা বেড়ে গেলে তখন আপনার বিভিন্ন ধরনের অ্যালার্জিক কন্ডিশন ডেভেলপ করে।
জি,
এর ভিতরে একটা ইচিং আছে, ইরিটেশন আছে। আর নাকের সিনকন্ডমগুলো তো আমরা বলেছি, চোখের আপনার চোখ ব্যথা করে, চোখ সবসময় পানি পড়া, মাথা ব্যথা, জ্বর, এগুলো আসতে পারে।
জি
জি, এই বিষয়গুলোই হচ্ছে আসলে মূলত আলটিমেটলি
সর্দি কাশির
একটা উপসর্গ।
জি, সর্দি কাশি হলে আমরা যখন সর্দি কাশি হয়ে যায় অথবা এর সাথে জ্বর হয়ে যায়, আমরা কিন্তু সাধারণত, আপনারা হয়তো অভিজ্ঞতা থাকবে, বিশেষ করে আমি প্রায় আপনার পর্বে মানে বলেছি যে আমরা নিজেরাই অনেক সময় ডক্টর হয়ে যাই।
জি জি,
আর ডক্টর হয়ে আমরা এই অ্যান্টিবায়োটিক, এই ঔষধগুলো আমরা নিয়ে ফেলি। আপনার এক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? সর্দি কাশি আপনি বললেন যে 5-7 দিন অথবা 7-14 দিনের মধ্যে এটা কি
ভালো হয়ে যাচ্ছে,
ভালো হয়ে যাচ্ছে, নিজে নিজে সেরে যাবে, কিন্তু আমরা কষ্ট সহ্য করতে রাজি না, আমার নাক থেকে পানি ঝরবে। বিশেষ করে আমি দর্শকদেরকে বলবো, আমির আহলে সুন্নাহ দামত বরকাত আলিয়া উনি সৎ ফরমান যে কারো যদি সর্দি লেগে যায়, নাক থেকে পানি ঝরে, তাহলে বুঝতে হবে যে তার শরীর থেকে অনেকগুলো রোগ বের হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। সেজন্য একটু ধৈর্য ধারণ করতে হবে এবং ঔষধ না খেয়ে 5-7 দিনের মধ্যে সর্দি সেরে যায়, উনি এটা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তো দর্শকদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন, যাতে এ ধরনের হয়ে যায়, যারা একটু হলেই নাক থেকে পানি মানে ঝরতে দেয় না, ঔষধ খেয়ে নেয় অথবা অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, তাদের জন্য কি পরামর্শ থাকবে?
জি, চমৎকার প্রশ্ন। আসলে সবসময় আমি যে কথাটা বলি এবং সম্মানিত উপস্থাপক নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এবং আপনিও বোধহয় এই ধরনের পরামর্শ দেন যে কোনো বিষয়ে, যে আপনি অসুস্থ হয়েছেন, সর্বপ্রথম আপনাকে যেটা মানতে হবে এবং পালন করতে হবে তা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। জি, আপনাকে অসুস্থ রোগীর ধৈর্যর পরিচয়টা একটু বেশি দিতে হবে।
জি,
আর আপনার যখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যে আপনার নাক বন্ধ হয়ে আসছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, মাথা ব্যথা করছে, তো বাবা আপনি অস্থির হবেন না। প্রথম বিষয়টাকে খুব হালকাভাবে নেন, হ্যাঁ, হালকাভাবে নিয়ে আপনি যদি মনে করেন যে আপনার এটা বাসায় সম্ভব না, তখন সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি জ্বরের জন্য হালকা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, অথবা আপনার এই মাথা ব্যথার জন্য হালকা প্যারাসিটামল ওষুধ খেতে পারেন। আর যেহেতু আপনার নাক দিয়ে পানি পড়ছে, এই এই সমস্ত ক্ষেত্রে আপনি হয়তো একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের, যে কেনা অনেকগুলা এখন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এমনকি ফোর্থ জেনারেশন পর্যন্ত চলে আসছে, বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে, এই গ্রুপের ওষুধ আপনি খেতে পারেন। তবে এটা অবশ্যই আপনাকে ডক্টর পরামর্শ দিয়ে, ডক্টর রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ
নিয়ে খেতে হবে। আমার সর্দি হয়ে গেল, আমি দোকান থেকে কিনে আমি খাওয়া শুরু করে দিলাম, মানে দেখা যায়, আপনি ডক্টর সাহেব আপনি হয়তো আরো আমার থেকে ভালো বলতে পারেন, দেখা যায় যে ভালো হচ্ছে না, বলে ভালো আমি একটা খেলে হয় না, একসাথে দুইটা খেতে,
একসাথে দুটো খেতে। আসলে ওই যে মানে আমরা ধৈর্যের পরিচয়টা দিতে পারি না, একটা রোগ আপনার শরীরে তো হঠাৎ করে হয় নাই, এই রোগটা আপনার শরীরে হওয়ার জন্য
অনিয়ম করেছেন বিধে রক্ষা।
আর এই যে আমরা সর্দি কাশি আলোচনা করছি, এই সর্দি কাশির 9-10টা অর্গানিজম শরীরে ঢুকার পরে নির্দিষ্ট একটা ডিউরেশন আছে, এই নির্দিষ্ট সময় পার করার পরে সে গিয়ে মাল্টিপ্লাই হয়ে আপনাকে অসুস্থ করছে। অর্থাৎ এই রোগটা আপনার এক সেকেন্ড বা এক বেলায় হয় নাই, মিনিমাম সে একটা সময় নিয়েছে, তো বাবা এই রোগটা সুস্থ হওয়ার জন্য আপনাকে সেই সময়টা তো অ্যাটলিস্ট দিতে হবে। জি, এটা তো আপনার শরীর, হ্যাঁ, এটা তো মেশিন না। জি, যে বিষয়টা বলছিলাম, তো আপনি জ্বরের জন্য আমরা অ্যান্টিবায়োটিক গ্রুপে প্যারাসিটামল জাতীয় যে কোনো ওষুধ খেতে পারি, অ্যান্টিহিস্টামিন নিব আমরা হচ্ছে সর্দির জন্য, আর তারপর হচ্ছে যেহেতু আপনার টেম্পারেচার বেশি থাকবে সেজন্য আমরা পরামর্শ দিব, আপনার নিয়মিত গোসল করবেন, প্রয়োজনে দুবার গোসল করবেন, হাতে মুখে
সর্দি লেগে যাবে না,
জি না লাগবে না, আপনার পানি লেগেছে সেজন্য কিন্তু সর্দি কাশি হচ্ছে না, মূলত সর্দি কাশিটা হচ্ছে আপনার অর্গানিজমটা। এখন আপনার
দেখা যায় ছোট বাচ্চারা পুকুরে সে নেমে ডুবাচ্ছে অথবা নদীতে গোসল করছে, অনেকক্ষণ ধরে গোসল করছে, সেজন্য তার সর্দি লেগে গেছে।
আমি একটু ক্লিয়ার করি আপনাকে, আসলে মূলত সে অনেকক্ষণ যাবৎ পানিতে আছে, ওই পানি থেকে অর্গানিজমটা তার শরীরে প্রবেশ করছে।
আচ্ছা আচ্ছা,
জি, আমি এই বিষয়টা একটু আমাদের একটু বুঝতে,
শীতকালে অনেক ঠান্ডা লেগেছে, সে শীতের পোশাক পরে নাই, তার ঠান্ডা লেগে গেল,
আপনার সে শীতের পোশাক পরে নাই, ঠান্ডা লেগেছে, এনভায়রনমেন্ট থেকে অর্গানিজমটা, যে ওই রোগের জন্য একটা অর্গানিজম নির্দিষ্টভাবে দায়ী, ওই ওই অর্গানিজমটা, ওই জীবাণুটা আপনার শরীরে প্রবেশ করতে হবে, সেটা যে কোনো উপায় হোক, ইভেন কি আপনার শীতের কাপড় থেকেও সে আসতে পারে।
আচ্ছা
জি, তো এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। তো আপনি যখন জ্বরের জন্য গোসল করবেন, গোসল করার পরে আপনার জ্বর ইনশাল্লাহ কমে আসবে, মাথায় পানি দিবেন, আর হচ্ছে প্রচুর পরিমাণে তরল খাবার, বিশুদ্ধ পানি খাবেন, হ্যাঁ, জুসটা, জুস এই জাতীয় খাবার খেতে পারেন, আর অস্থির হবেন না। যদি বেশি আপনার জ্বর অতিরিক্ত হয়ে যায়, 102 উপরে উঠে যায়,
নাক থেকে পানি তো পড়ছে, আবার বেশি পানি পান করলে ওই পানিগুলো নাক থেকে বের হবে কিনা,
জি না, এখানে আপনি ভালো কথা বলেছেন, নাকের পানি আর খাবারের পানির মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, নাকের পানি এখানে যে আপনার যে মিউকোসা এগুলো বের হচ্ছে নাকের, হ্যাঁ, এগুলো তো মূলত হচ্ছে খাবারের পানি না। আর এখানে একটা বিষয় হচ্ছে আপনার নাকের পানির সাথে কিন্তু এই যে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটাকে বলা হয় শ্বাসতন্ত্র, এই শ্বাসতন্ত্রে যে লক্ষ কোটি জীবাণুগুলো ছিল এগুলার সহ বের হয়ে যাচ্ছে।
আচ্ছা,
এতে আপনার জন্য একটা ভালো দিক আছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমি তাহলে সুন্নাত যে পরামর্শটা দিয়েছিল যে সর্দি কাশির মাধ্যমে তোমার অনেক রোগ সেরে যায়, আসলে এইটা ওনার কথাটা অনেকটা আপনার বিজ্ঞানসম্মত, মাশাআল্লাহ আল্লাহর ওলিদের কথা আসলে মূলত এরকমই হয়ে থাকে। তো যেটা আমরা আলোচনা করছিলাম, তো এর পরবর্তীতে যদি দেখা যায় আপনি একটু 3-5 দিন ধৈর্য ধরেন বাবা, 3-5 দিন ধৈর্য ধরার পরেও যদি দেখেন আপনার সারছে না, তখন আপনি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। জি, আর যে জিনিসটা করা যাবে না, আপনার সর্দি কাশি হয়েছে, একটু হাসি হয়েছে, একটু হাঁচি দিয়েছেন, আপনি অ্যান্টিবায়োটিক শুরু করে দিলেন, জানেন না, ইভেন কি আমরা এমনও দেখেছি, একদম অহরহ দেখছি আপনার ফোনে ফার্মেসি ওয়ালার সাথে কথা বলছে, ওষুধ দোকানদার সাথে কথা বলছে,
ফার্মেসি দরকার হয় না ভাই, এখন ঘরের মধ্যে অনেকগুলো অনেক ডাক্তার চলে আসছে, একজন এসে বলবে ভাই এখনো এটা খাও না, তুমি
এটা খাও,
এটা খাও, আমি ওষুধ নাম নিচ্ছি না, নাম অনেকগুলো আমার মনে পড়তেছে এখন, অনেক গেলে রোগী দেখতে গেলে আমাদের তো আপনার আমির সুন্নাতের পক্ষ থেকে ই থাকে যে মুবাল্লিক যারা দাওয়াত ইসলামের খিদমতে যারা ব্যস্ত থাকে তারা যাতে করে রোগীদের সেবা করে, কারণ এটা রোগীর কাছে যাওয়া এটা সুন্নতে মোবারাকা। তো অনেক সময় গেলে দেখা যায় যে ঔষধ একদিনে আসলো, তখন বললে কি ঔষধ খাইছো দেখি, তো দেখে আরে এটা খাইলে তো হবে না ওইটা খাও, আরেকজন আসলো ওইটা খাও ওইটা খাও,
আমাদের
এভাবে করে পরামর্শ চলতে থাকে।
আমাদের মানে দেশে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমি তো অন্য দেশে তো আমার ঘুরার সুযোগ হয় নাই, তো বাংলাদেশে আমি যতটুকু দেখেছি, বা ইভেন কি আপনি শুধু এই সমস্যাটা ঘরের মধ্যে হচ্ছে তা না, আপনি আমি একটু আপনার সাথে একটা অভিজ্ঞতা একটু শেয়ার করি। একদিন রাস্তায় একজন রিক্সাওয়ালা অসুস্থ, মানে আপনার তাকে আরেকটা গাড়ির সাথে সে ধাক্কা খেয়ে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার কারণে তার মোটামুটি অ্যাবডেশন বলি আমরা মেডিকেল টার্মে, যে জায়গাটা ভালো একটা ক্ষত হয়েছে, তো আমি তাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছি, তারপরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছি, তারপরে হচ্ছে আরেকটা কি একটা ওষুধ এনে দিয়েছিলাম। আমি যখন লিখে দিচ্ছি তখন সেখানে সারাউন্ডিং তো অনেক মানুষ, আমরা সাধারণত একদম অসুস্থ হলে আমরা বা একটা কিছু একটা হলে সবাই আমরা ঘুরে রাখি, এর ভিতরে 3-4 জন আমাকে বলছে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, আরেকজন বলছে আপনি গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে দিলেন, ওনার তো গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া ঠিক হয়নি। ঠিক আছে, মানে আমি জাস্ট আপনার অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বলছি বাবা ট্রিটমেন্টটা আপনারা করেন না, আমি আসলে এটা যোগ্য না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আসলে এই নিজে নিজে ডাক্তারি করা, না জেনে ভুল ধরা, তারপরে
নিজে
পায়ে নিজের কুড়াল মারা। আসলে অ্যান্টিবায়োটিকটা নিয়ে কেন আমরা এত আলোচনা করছি, আমরা আমাদের অনেকবার আমাদের এই পর্বে এই অনুষ্ঠানে বলেছি, তাও আবার বলছি, আসলে এই মূলত আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে আমাদের একটা বহুল প্রচলিত একটা শব্দ আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি, সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আবার বলছি, মূলত মনে করুন আমরা আমাদের শরীরে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটার সবসময় একটা ফাইট চলে, অ্যান্টিবডি থাকে শরীরের ভিতরে আর অ্যান্টিজেনটা বাইরের থেকে আসে। মনে করুন আপনার শরীরে একটা অর্গানিজম ঢুকেছে, সে অ্যান্টিজেন হিসেবে ঢুকে, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি দেয়া ওই অর্গানিজমটাকে মেরে বের করে দেয় অথবা যে কোনোভাবে হোক তাকে শেষ করে দেয়। কিন্তু যদি আপনি অনির্দিষ্ট বা আপনার নির্দিষ্ট ডিউরেশন না মেনে, নির্দিষ্ট কোর্স না মেনে, নির্দিষ্ট ডোজে অ্যান্টিবায়োটিক না খান, অ্যান্টিবায়োটিকটা মূলত কি, এখানে ভিতর অনেকগুলো ব্যাকটেরিয়া হ্যাঁ আপনার শরীরে আমরা ঢুকিয়ে দিচ্ছি।
আমি একটা সহজ ভাষা কি বলবো?
জি হ্যাঁ শিওর।
আপনার এই অ্যান্টিবডি অ্যান্টিজেন হয়তো আমাদের দর্শকদের বুঝতে অনেক কষ্ট হবে, সময় আমাদের হাতে একেবারে কম। আমি সহজ ভাষায় বলে দিই, যে সহজ ভাষা হচ্ছে আমরা চা খাই।
জি
চা খেলে নর্মালি কেউ এখন পর্যন্ত সে চা পান করেনি, এখন যদি সে গরম চাটা মুখে দেয় তাহলে সে এটা নিতে পারবে না, সে আস্তে আস্তে করে ঠান্ডা করে চাটা পান করতে চাইবে।
জি
কিন্তু যে চা খেতে অভ্যস্ত হয়ে গেছে, সে কন্টিনিউ ডেইলি একবার দুইবার পান করে, তো তখন দেখা যাবে সে কিন্তু ওই গরম ফিল করে না ততটা,
এর চেয়ে খুব ইজিলি দ্রুত খেয়ে নিচ্ছে, তার দুইবার পান করে গরমটা ভেবে
নেওয়ার জন্যই হয়। এরপরেও যারা আরো বেশি অভ্যস্ত তাদের জন্য আরো মারাত্মক, এরপরে আরো যারা তাদের জন্য আরো মারাত্মক অর্থাৎ আরো আরো গরম খেতে।
আপনি ভালো একটা উদাহরণ,
সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা অ্যান্টিবায়োটিক প্রথমে নিলাম, এখন সেই অ্যান্টিবায়োটিক আবার নিলাম, আবার আরেকটা নিলাম, নিতে নিতে আমাদের ওই অ্যান্টিবায়োটিক গুলো আর বডিতে কাজ করছে না, কারণ ওই যে দিব্যা গরম নিতে নিতে হয়ে গেছে।
ঠিক আছে বাবু, আপনার কথাটা আংশিকভাবে ঠিক আছে, আসলে একটু যুক্ত করি আর কি। আসলে মূলত হচ্ছে আমরা যে শরীরে যে অ্যান্টিবায়োটিকটা ঢুকাচ্ছি, আমরা যে অর্গানিজমটা ঢুকাচ্ছি এটা মূলত ঢুকাচ্ছি আমার শরীরের ভিতরে, আমি সাসপেক্ট করতেছি ওই অর্গানিজমটা আছে আমার, এই অর্গানিজমটা যে এই জীবাণুটা যে ওই অর্গানিজমটাকে মারবে। এখন ধরুন শরীরের ভিতরে সেই অর্গানিজমটা আছে 10টা, আমি ঢুকাইছি মাত্র 2টা, তো এখন এই 2টা যাইয়া প্রথম এই 2টা যখন যাবে, যাওয়ার সাথে সাথে ওই 10টা সচেতন হয়ে যাবে। সচেতন হয়ে তারা কি করবে, তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিবে। তাদের কার্যক্রম যখন বন্ধ হয়ে যাবে, ধরুন আপনার সর্দি কাশি বন্ধ হয়ে গেছে, জ্বরটা কমে গেছে, দ্যাট মিনস এই নয় যে ওই 10টা মারা গেছে, এই 10টা কিন্তু জীবিত আছে। এখন আপনি দেখা গেছে গিয়ে কি একটা দুইটা খাওয়াতে আপনি আপনার কাছে মনে হচ্ছে আপনি ভালো হয়ে গেছেন, আদৌ আপনি ভালো হননি, হ্যাঁ আপনি আর ওষুধটা খাচ্ছেন না, বা যেহেতু আপনার এই পরামর্শটা দেওয়া হয় নাই, তখন দেখা গেছে বাকি যে 10টা আছে না তারা অতি দ্রুত তাদের মাল্টিপ্লিকেশন বা তারা বংশ বিস্তার করে, তখন তারা কুটি কুটিতে রূপান্তর হয় এবং বলে এই টাইপস এর যদি কোনো একটা আমাদের আক্রমণ করতে আসে তখন আমরা তাদের কঠিন ভাবে দমন করব। অর্থাৎ অন্য একটা অ্যান্টিবায়োটিক দিলে বা ওই সেম অ্যান্টিবায়োটিক যদি আমাদের শরীরে আমাদেরকে দেওয়া হয় আমরা অ্যান্টিবায়োটিক কাজ করতে দিব না। মূলত এই বিষয়টা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন মানে
ওই প্রথম অ্যান্টিবায়োটিকটা সে কিন্তু আর কাজ করতে পারছে না, এখন তাকে অন্য অ্যান্টিবায়োটিক
দিতে হচ্ছে।
ইভেন কি এখন যদি প্রত্যেকটাই আপনার শেষ হয়ে যায়,
মানে খুব মানে আতঙ্কের বিষয় হচ্ছে আমাদের, আমরা যে খাবারটা খাচ্ছি, আপনি মাছ বলেন মুরগি বলেন, এই খাবারটার ওই
ওটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে
ফিড হিসাবে, তখন দেখা যাচ্ছে কি আমার শরীরে অটোমেটিক কোনো না কোনো ভাবে অ্যান্টিবায়োটিকটা চলে আসছে। ইভেন এখন হচ্ছে পিজি হসপিটাল বা বিভিন্ন বড় বড় হসপিটালে আপনার বাচ্চাদের যদি ব্লাড কালচার সেন্সিটিভিটি রিপোর্ট করা হয়, সেখানে দেখা যায় প্রায় আমাদের যে কমন আমরা 17-18টা আপনার
অ্যান্টিবায়োটিক
অর্গানিজমের এগেনস্টে আমরা সেন্সিটিভিটি টেস্ট করি, এর ভিতরে দেখা যায় কি 17-18টা আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে।
মানে এটা কাজ করবে না,
কাজ করবে না। এখন দেখা যায় শেষ পেশ আমাদেরকে হয়তো একটা দুইটা অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো আমরা এই মেনোপেনাম বা এই বিভিন্ন নামে আছে, এগুলো হচ্ছে আমরা লাস্ট ইউজ করি। এখন যদি এমন একটা অবস্থা হয় তাহলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, তো এই বিষয়টা আসলে অবশ্যই আমরা বুঝতেছি না। অ্যান্টিবায়োটিক আতঙ্কে
সচেতন হতে হবে,
অ্যান্টিবায়োটিক সৃষ্টির মাধ্যমে আপনার যেরকম লক্ষ কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে বা বেঁচেছে, অ্যান্টিবায়োটিক এর অপব্যবহারের ফলে আপনি অবাক হয়ে যাবেন, হয়তো এই বিপদে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, লক্ষ কোটি মানুষ আবার মারাও যাবো। শুধু
আমাদের বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, প্রেসক্রিপশন ছাড়া আপনার ফার্মেসি গুলোতে অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য বলা হয়েছে। আমরাও সচেতন করব মাদনছড়ের মাধ্যমে, আমরা রেজিস্টার্ড চিকিৎসক অর্থাৎ MBBS ডক্টর ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবো না। যদি কষ্ট হোক আমরা একটা ডক্টরের কাছে যাব, তারপর আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবো। সর্বশেষ একটা প্রশ্ন করবো, তা হচ্ছে সংক্ষিপ্ত সময় একেবারে শেষ আমাদের, বাঁচার উপায় কি এবং কিছু অ্যাডভাইস?
আচ্ছা জি, চমৎকার প্রশ্ন। প্রথমত কথা হচ্ছে যার সর্দি কাশি হয়েছে তিনি একটু চেষ্টা করবেন নিজেকে একটু আইসোলেটেড রাখতে, মানে অন্য জনসাধারণ থেকে একটু দূরে থাকতে। কারণ হচ্ছে গিয়ে কি বাবা, আপনার আমরা বলেছি এটা ড্রপলেট ইনফেকশন বা বিভিন্ন ইনহেলেশনের মাধ্যমে চোখে চলে যায়, সেক্ষেত্রে আপনি একটা মাস্ক ব্যবহার করবেন। আপনার সর্দি কাশি হয়েছে আপনি নিজেকে একটু আড়াল করে রাখবেন, কারণ আপনার সর্দি কাশি যাতে অন্যের রোগের কারণ হতে না পারে। আর আপনার সর্দি কাশি হয়েছে আপনি অবশ্যই সবসময় হাত পরিষ্কার রাখবেন, কারণ দেখা যায় কি আপনার সর্দি হওয়ার সময় বা হাঁচি যখন দিই আমরা কিন্তু মুখের সামনে হাতটা নিয়ে আসি,
তো রুমাল থাকে, রুমালটা ব্যবহার করতে থাকে
এই হাতে চলে আসতে।
এক্ষেত্রে কি ডেইলি ধৌতো করবে অথবা
অবশ্যই, অথবা যদি সম্ভব হয় টিস্যু পেপার ব্যবহার করবে, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে রুমাল ব্যবহার করবে।
টিস্যু পেপার অনেকের জন্য সংবেদনশীল হয়ে যায়, কারণ অনেকে আপনার সেন্ট ইউজ করতে পারে না, তার নাকে আরো সমস্যা,
সেক্ষেত্রে উনি রুমাল ব্যবহার করবেন। তবে পরামর্শ রাখবে এই আপনি রুমালটা ব্যবহার করবেন অবশ্যই রুমালটা ধোবেন এবং ভালোভাবে ধোবেন। জি, তারপর হচ্ছে হাত উনি ধুবে, আর হচ্ছে হাত চেষ্টা করবেন যে মানে আপনার চোখের মতো কাছাকাছি যাতে হাতটা চলে না যায়। আর আমরা যে পরামর্শ গুলো দিয়েছি, যদি সর্দি কাশি হয় আপনি প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন এই টাইপস এর ওষুধের বাইরে কোন ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না।
সর্দি হলে আমি সর্দি হলে অনেক সময় আমরা নেজাল ড্রপ ইউজ করি,
নেজাল ড্রপ
ইউজ করি। পাশাপাশি কাশি হলে আমরা বিভিন্ন কাশির সিরাপ খেয়ে থাকি, কন্টিনিউ এটা চালাতে থাকি। এক্ষেত্রে আপনার পরামর্শ কি?
এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমাদের যে নেজাল ড্রপটা ইউজ করছি, যে আপনি নাকের মধ্যে বারবার দিচ্ছেন, একটা
কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে, এছাড়া তার কোনো উপায় নেই।
না, এছাড়া উপায় নেই কথাটা ঠিক না। আমরা যে অ্যান্টিহিস্টামিনটা নিচ্ছি, অ্যান্টিহিস্টামিনটা আপনার একসময় নাকটা খুলে দিচ্ছে, তবে একটু সময় নিচ্ছে, সে
সময় নিচ্ছে।
আর আপনি রাইনোজল বা বিভিন্ন নামে যে আপনার নস্ট্রিল বন্ধ হয়ে গেছে মনে করে আপনি যেটা দিচ্ছেন, এটা কিন্তু টানা 14 দিন পরে দেখা গেছে এটা ইউজ ওল্লার কাজ করে না, বা অন্য একটা সময় দেখা গেছে। হ্যাঁ, বিশেষ করে যাদের নাকের এই হাতটা একটু বাঁকা থাকে তারা প্রায় এই বিষয়টার সাথে অভিজ্ঞ, নেজাল পলি বা DNS, হ্যাঁ এই রোগগুলো যাদের থাকে
তারা আলাদা রোগের। আশা করি আমরা অন্য সময় আবার
ইনশাআল্লাহ আলোচনা করবো। তারা এই বিষয়টা একটু বেশি ব্যবহার করেন, এটার অপব্যবহারটা তারা একটু বেশি করেন। হ্যাঁ, তাদেরকে বারবার বুঝিয়ে দেওয়ার পরেও যেটা আমরা আলোচনা করছিলাম,
কাশির সিরাপ বেশি খাওয়া,
কাশির সিরাপ,
কারণ এটার মধ্যে তো আপনার অ্যালকোহলও রয়েছে।
ইভেন কি আপনার অনেক কাশির সিরাপ আপনার এখন বাজারে ব্যান্ড পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, আবার আমাদের মধ্যে এমনও কিছু মানে নেশা জাতীয় ওষুধ আছে যেটাকে আমরা কাশির জন্য ইউজ করছি। হ্যাঁ, আমরা নামটা এখানে নিচ্ছি না। তো এই বিষয়গুলো আসলে আমি পরামর্শ দিব, আপনাকে যদি ডক্টর কোনো সিরাপ অ্যাডভাইস করে সেক্ষেত্রে আপনি ওই সিরাপটা ইউজ করবেন, আদারওয়াইজ আপনি কোনো যতদিন দিবে ততদিন। আর আদারওয়াইজ আমার মনে হয় আপনার সিরাপ ব্যবহার করা বা এই আপনার যে ওষুধটা খাই নেশা জাতীয় দ্রব্য আপনার দেখা যায় কি আপনার এই সর্দি কাশির জন্য, এটা অবশ্যই টোটালি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যদি যেটা বলেছেন আপনি চমৎকার ভাবে ডক্টর যে কয়েকদিনের জন্য আপনাকে ডিউরেশনের জন্য দিয়েছেন সেই ডিউরেশন
ভাপ আমরা নিতে পারি কিনা,
আমরা ইনহেলেশন নিতে পারি
অথবা মেন্থল পাওয়া যায় ওটা
আমরা ইনহেলেশন নিতে পারি না আপনার, তো এটা আমরা এটার প্রসেসিংটা আমরা হয়তো অনেকে জানি, গরম পানির মধ্যে আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিব, এটা করতে পারেন। এটা করলে আপনার যে পথটা আছে নাক আর মুখের যে পথটা
ঠিক হয়ে যাবে,
এটা করতে পারি। এটা করলে ইনশাআল্লাহ আজিজ আপনি ভালো থাকবেন। আশা করছি আমাদের এই পরামর্শগুলো যদি আপনি মানেন। যে একটা পরামর্শ সেটা হচ্ছে বাইরে যখন যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, তাদের আবার অ্যালার্জিক যাদের সেন্সিটিভিটি একটু বেশি তারা ধুলাবালিতে গেলে এই সমস্যাটায় পড়ে যেতে পারেন। মাস্ক ব্যবহার করবেন, আর একই মাস্ক লং টাইম ইউজ করবেন না, চেষ্টা করবেন মাস্কে পরিবর্তন আনতে, আর মাস্কের দাম বেশি না,
ধৌত করতে।
জি,
ধৌত করে নিল,
যদি কাপড়ের মাস্ক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ধৌত করে নিতে পারেন,
আর না হলে চেঞ্জ করে নিলেন।
জি, হয়ে গেল। তো ইনশাআল্লাহ আজিজ পরামর্শগুলো মানলে আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজে সচেতন হবেন।
বিশেষ করে আরেকটি পরামর্শ দিব, মসজিদকে সুগন্ধিময় রাখুন। এই কিতাবের মধ্যে আমির হোসেন লিখেছেন, তো আমির হোসেন বিভিন্ন মাদানী মুজাকারায় বলেছেন যাদের সর্দি হয়ে যায় তাদের নাক থেকে অনবরত সর্দি ঝরতে থাকে, আর এই অবস্থায় মসজিদে গিয়ে এই সর্দি মসজিদের মেঝেতে আপনার টাইলসের উপর বলেন ওখানে লাগানোটা, এটা আসলে আদবের পরিপন্থী, এটা আদব নয়। সেজন্য আমরা চেষ্টা করব এর থেকে বাঁচার জন্য যখন হয়ে যায় তখন আমরা অবশ্যই নাক ভালো করে পরিষ্কার করে তারপর মসজিদে নামাজ পড়তে যাব, এবং পার্সোনাল যদি জায়নামাজ থাকে তা আমরা নিয়ে যাব অথবা নিজের রুমাল ইউজ করব যাতে করে আমার নাকের যে সর্দি ঝরছে তা মসজিদের মধ্যে না পড়ে, সেদিকটা আমরা অবশ্যই খেয়াল রাখবো।
মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দান করুক এই রোগের মধ্যে ভুগছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক এই রোগ থেকে, সেই দোয়া সকলের জন্য। আজকের এ পর্যন্তই, আশা করছি আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেল বাংলার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই জরুরি, আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে সে সম্পর্কে আমাদের অবশ্যই জানাবেন। feedback@madanichannelbangla.tv অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS নাম্বার, এই নাম্বারে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহিত আবারও আমরা আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মাহে রমজান, মাহে রমজান, প্রিয়